রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল আসমাউল হুসনা নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রব এবং তার রব নাম নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্যই রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নামসমূহ, আর সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন 99টি নাম বা এক কম 100 এমন নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে সেই নামগুলোকে সংরক্ষণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। মানাহ সোহা বা সেগুলোকে সংরক্ষণ করা, এর অর্থ সম্পর্কে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মানাহ সোহা এর অর্থ অত্যন্ত ব্যাপক। একটি অর্থ হচ্ছে যে সেই নামের অর্থগুলোকে জানা, সেগুলোকে বোঝা এবং সেই নাম অনুসারে নিজেদের জীবনকে পরিচালনা করা, সেই নামের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয়গুলোকে বর্জন করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে এই দুনিয়ার জীবন কাটিয়ে দেওয়া। এবং এর মাধ্যমে আমরা আশা করতে পারি যে আবার যখন কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, কে তোমাদের রব, তখন আমরা বলতে পারবো, রব্বি আল্লাহ, আল্লাহ তিনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, তাবারাকাস মুরাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, কত মহান, কত পুণ্যময়, কত বরকতময় আপনার রবের নাম, যিনি মহিমাময় এবং যিনি মহানুভব। বিগত পর্বের শেষের দিকে আমরা বলেছিলাম যে যখন যে বিষয়ে মানুষ আল্লাহকে চিনতে ভুল করে, যেখানে মানুষের ভ্রান্তি বেশি থাকে কিংবা মানুষ অস্বীকার করে, সেগুলোকে নিয়ে কাজ করাই হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালামদের জীবন থেকে পাওয়া শিক্ষা। নবী রাসূলগণ তাদের দাওয়াতের জীবনের মাধ্যমে এই শিক্ষা পরবর্তী মানুষদের কাছে রেখে গিয়েছেন যে যখন যেটা মূল সমস্যা সেগুলোকে নিয়েই মানুষদেরকে, আলেমদেরকে এবং দায়ীদেরকে কাজ করতে হবে। বর্তমান সমাজে রব শব্দের অর্থ যদি বলা হয় যিনি সৃষ্টিকর্তা তিনি রব, তাহলে এটাকে কেউ অস্বীকার করে না। একই রকমভাবে যদি বলা হয় যিনি আমাদের রিজিক দাতা পালনেওয়ালা তিনি রব, এই অর্থও কেউ অস্বীকার করে না। কিন্তু যদি বলা হয় রব শব্দের একটা অর্থ হচ্ছে যিনি সাইয়েদ, যিনি মনিব, যিনি আদেশ প্রদান করে থাকেন, যিনি হুকুমদাতা, যিনি বিধানদাতা, সেখানে অনেকেই এই নামকে অস্বীকার করে থাকেন। যিনি সৃষ্টি করে থাকেন, সব কিছু যার মালিকানার অধীনে এবং যিনি সমস্ত বিষয়কে লালন পালন করে থাকেন, সমস্ত সৃষ্টি জগতের যিনি প্রয়োজন পূরণ করে থাকেন, তিনি তো একমাত্র হুকুমদাতা বা বিধানদাতা কিংবা আইনদাতা। ইউসুফ আলাইহিসসালাম যখন তিনি কারাগারে বন্দী ছিলেন, তখন তিনি কারাগারের সাথীদেরকে দাওয়াত প্রদান করে বলেছিলেন, ইয়া সোয়াহিবা ইসতিজিনি আরবাব মুতাফাররিকুনা খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, হে আমার কারাগারের সাথীরা, তোমরা বলো যে পৃথক পৃথক একাধিক রব বা আরবাব এটা উত্তম, নাকি তিনি উত্তম যিনি আল ওয়াহিদ আল কাহার, সেই এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কে উত্তম? এরপর ইউসুফ আলাইহিসসালাম তিনি বলেছিলেন যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা তো কেবলমাত্র কিছু নামের ইবাদত করছ, এই নামগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ তারা সাব্যস্ত করে নিয়েছে, কিন্তু আল্লাহ এই নামগুলোর পক্ষে কোনো সুলতান বা প্রমাণ নাজিল করেননি। ইউসুফ আলাইহিসসালাম তিনি কারাগারের সাথীদেরকে দাওয়াত দিয়ে আরও বলেছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই, আমারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, তিনি আদেশ প্রদান করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না। জালিকা দ্বীনুল কাইয়িম, জালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে সরল পথ, ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে বুঝে না। কাজেই আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব অতীত ইতিহাসে কারা নিজেদেরকে কিভাবে আল্লাহর সঙ্গে রব দাবি করেছিল, অংশীদার দাবি করেছিল, কিংবা আল্লাহর পরিবর্তে নিজেকে রব দাবি করেছিল। কোরআনে সেই বিষয়গুলো সম্পর্কে কী আলোচনা করা হয়েছে? প্রথমে আমরা দেখতে পাই নমরুদের ঘটনা, যে ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের একজন রাজা বা শাসক ছিল, আল্লাহ তাকে রাজ্য প্রদান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাকে রাজ্য ক্ষমতা প্রদান করেছিলেন। নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তার সামনে রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় উপস্থাপন করলেন এবং আল্লাহর দিকে তাকে দাওয়াত প্রদান করলেন। সেই ক্ষেত্রে নমরুদ সেগুলোকে অস্বীকার করলো এবং ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হলো। সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন,
আলাম তারা ইলাল্লাযী হা حج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت
যে তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে তার রবের ব্যাপারে বিতর্ক করছিল ইব্রাহিমের সাথে, এবং এই কারণে সে বিতর্ক করছিল কারণ সে দুনিয়াতে রাজ্য ক্ষমতার মালিক হয়েছিল, আল্লাহ তাকে রাজত্ব প্রদান করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন রব হলেন তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু ঘটান, জীবন মৃত্যুর মালিকানা যার কাছে তিনিই হচ্ছেন রব, সেই ক্ষেত্রে নমরুদ সেও অহংকারের স্বরে বলল আমিও জীবন দান করতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি, এবং এরপর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল এবং অন্য একজন সাধারণ ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করল। এভাবে সে খুবই নিম্নস্তরের একটি যুক্তি পেশ করে শুধুমাত্র অহংকারের বহিঃপ্রকাশ ঘটালো। অথচ বলাই বাহুল্য যে ইব্রাহিম আলাইহিসসালাম এই ধরনের হেয়ালিপূর্ণ বিষয়কে বুঝাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে জীবন দান করতে পারেন এবং কীভাবে মৃত্যু ঘটাতে পারেন সেটা আমরা সকলেই অবগত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মৃত জমিনকে জীবিত করতে পারেন, সেখানে ফল ফসলাদি উৎপন্ন করতে পারেন, যে কোনো মৃত বস্তুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করে তুলতে পারেন, আবার যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে মৃত্যু দান করতে পারেন, এই ক্ষেত্রে কারো কোনো অংশীদার বা শরিক নেই। কাজে ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে নমরুদের সঙ্গে সেই নিম্ন বুদ্ধির পর্যায়ে না নেমে কোনো ধরনের বিতর্ক না করে তিনি সরাসরি আরেকটি দৃষ্টান্ত পেশ করলেন। তিনি বললেন
قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر
তিনি রব যিনি সূর্যকে উদয় করেন পূর্ব দিক থেকে, এবং যদি তুমি রব হয়ে থাকো তাহলে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবুহিত আল্লাযী কাফারা, তখন সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। নমরুদের সেই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে নমরুদ নিজেকে সরাসরি বিভিন্ন অতিপ্রাকৃতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এমন দাবি করেও রব দাবি করেছিল, যেমন সে দাবি করছিল যে সে জীবন দান করতে পারে কিংবা মৃত্যু দান করতে পারে। যদিও বলাই বাহুল্য যে প্রত্যেকের কাছে এটা স্পষ্ট ছিল এটা হচ্ছে শুধুমাত্র একটি ভ্রান্ত দাবি মাত্র। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সূর্যের দৃষ্টান্ত দিয়ে হতবুদ্ধি করে দিয়েছেন এবং তার দুর্বলতা এবং অক্ষমতা সকলের সামনেই প্রকাশ করে দিয়েছেন। কাজেই সেই অর্থে কখনোই মানুষ নিজেকে রব দাবি করতে পারে না, এবং যদি কেউ দাবি করেও থাকে, যদি কোনো মানুষ দাবি করে বলে যে সে এগুলোকে সৃষ্টি করেছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে বাকি মানুষদের কাছে সে হাসির এবং তামাশার পাত্রে পরিণত হয়ে থাকে, কেউই তাদেরকে বিশ্বাস করতে চায় না। এ কারণে আমরা দেখতে পাই যে পরবর্তী যুগের ব্যক্তিরা তারা ধূর্ততার সঙ্গে নিজেকে রব দাবি করেছে, তারা প্রাকৃতিক বিষয়গুলো রেখে দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেই বিষয়গুলোর ক্ষেত্রে তারা নিজেদের জন্য কোনো কর্তৃত্ব বা ক্ষমতা দাবি করত না, কিন্তু দুনিয়ার বিষয়গুলো অর্থাৎ আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর হুকুম চলবে সেখানে তারা অস্বীকার করত এবং নিজেদেরকে কর্তৃত্বশীল বা ক্ষমতাশীল মনে করত, এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর সৃষ্টির উপর নিজেদের পক্ষ থেকে যা ইচ্ছা খেয়াল খুশি আইন এবং বিধান চাপিয়ে দিত। ফেরাউন এই অর্থেই নিজেকে রব দাবি করেছিল। এভাবে পরবর্তী যুগে ইহুদি খ্রিস্টানরা তারাও তাদের সাধুপুরুষ এবং দরবেশদেরকে আল্লাহর পরিবর্তে আরবাব বা রব হিসেবে গ্রহণ করেছিল। তারা আল্লাহ সুবহানাহু তাআলার বিধানকে পরিবর্তন করে দিত এবং নিজেদের পক্ষ থেকে বিধান প্রদান করত। এভাবে সময়ের আবর্তে বর্তমানে আমরা যে যুগে যে পৃথিবীতে বসবাস করছি সেটা হচ্ছে সেকুলারিজমের যুগ, বা যেখানে মানুষের জীবনে আচার আচরণ এবং নিয়মকানুনের ক্ষেত্রে ধর্মের প্রভাব বা আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত দিন ইসলামের নিয়ন্ত্রণকে অস্বীকার করা হয়ে থাকে। এই উদাহরণগুলোর মাধ্যমে কীভাবে আল্লাহ সুবহানাহু তাআলার রুবুবিয়াতকে রব হিসাবে আল্লাহকে অস্বীকার করা হয় সেই বিষয়গুলো এবারে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা সেই চিরন্তন চিরায়ত উদাহরণ কুরআনে যেটা আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন ফেরাউনের ঘটনা সেটাকে বোঝার চেষ্টা করছি। ফেরাউন সমস্ত দেশবাসীকে জড়ো করল, সে তার জাতিকে জড়ো করল এবং তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উচ্চস্বরে সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ফাহাশারাফা নাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে লোকদেরকে সমবেত করল, উচ্চস্বরে ঘোষণা দিল এবং বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব। অথচ কে রব্বুকুমুল আলা? আল্লাহ সুবহানাহু তাআলা তিনিই হচ্ছেন রব্বুকুমুল আলা। আল্লাহ সুবহানাহু তাআলা তিনিই হচ্ছেন সবচেয়ে বড় রব বা রব্বে আলা। যখন আমরা সিজদারত অবস্থায় থাকি তখন আমরা কি বলি? আমরা বলে থাকি সুবহানা রব্বিয়াল আলা। সেই আল্লাহর প্রশংসা আমরা ঘোষণা করি যিনি সবচেয়ে উচ্চ, যিনি রব্বে আলা বা সবচেয়ে বড় রব। মানুষ সবচেয়ে নিচু অবস্থায় থাকে যখন সে জমিনে নিজের মাথাকে ঠেকিয়ে দেয় এবং সিজদা করে। সেই অবস্থায় মানুষ সবচেয়ে বড় যেই সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরত্বের ঘোষণা দিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা। অথচ ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। কোন অর্থে ফেরাউন নিজেকে রব দাবি করেছিল? গত পর্বের আলোচনা থেকে আমরা স্মরণ করতে পারি যে রব শব্দের বিভিন্ন অর্থ আমরা উল্লেখ করেছিলাম। ফেরাউনের সময়ের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে যখন জাদুর প্রতিযোগিতা সংঘটিত হয়েছিল সেই অবস্থায় জাদুকররা যখন পরাজিত হলো তখন তারা সিজদায় অবনত হয়ে গিয়েছিল এবং তারা বলেছিল যে আমরা ইমান আনলাম রব্বুল আলামিনের প্রতি, যিনি জগৎসমূহের রব তার প্রতি। ফেরাউন বলেছে আমি সবচেয়ে বড় রব। তাহলে সেই জাদুকররা কোন রবের উপরে ইমান এনেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তারা বলেছে
قالوا آمنا برب العالمين رب موسى وهارون
আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের প্রতি, রব্বি মূসা ওয়া হারুন, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম যিনি মূসা এবং হারুনের রব। একদিকে ফেরাউন নিজেকে সর্বোচ্চ রব দাবি করলেও সে নিজেও বিভিন্ন ইলাহের ইবাদত করত। সেই মিশরের লোকেরা ছিল সূর্য পূজারী, তারা সূর্যের পূজা করত এবং সূর্যকে আসমানের রব বলে মনে করত। আবার বিভিন্ন দেবদেবী, সেগুলোকেও তারা পূজা করত। অন্যত্র আমরা আরও দেখতে পাই ফেরাউন বলেছিল হে আমার পারিষদবর্গ, আমি তো মনে করি না যে আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ রয়েছে, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে এরকম খবর তো আমার জানা নেই। ইয়া আইয়ুহাল মালাউ মা আলিম তুলাকুম মিন ইলাহিন গাইরি। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই ফেরাউন বিভিন্ন সময় অন্যান্য ইলাহ গ্রহণ করেছিল এবং সেগুলোকে সে নিজেও পূজা করত, ইবাদত করত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরাউনের পারিষদবর্গ আলমালা ফেরাউনকে পরামর্শ দিয়ে বলছিল যে আপনি কি মূসা এবং তার কাউমকে ছেড়ে দেবেন যেন তারা সমস্ত রাজ্যে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার আলেহা বা আপনার দেবতাগণকে, আপনার ইলাহাদেরকে বর্জন করে। কাজে এখানে একদিকে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের রব দাবি করলেও ফেরাউন নিজেও বিভিন্ন রকমের আলেহা বা দেবতাদের পূজা করত। যেমন প্রাকৃতিক যে বিষয়গুলো, যেগুলো সুস্পষ্টভাবেই তার নিয়ন্ত্রণের বাইরে, সেই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে শাস্তি প্রদান করতেন তখন কেউই ফেরাউনকে সেই বিষয়গুলোর রব মানত না। যেমন সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ফেরাউনের সম্প্রদায়ের উপরে নয়টি বিভিন্ন রকমের শাস্তি এসেছিল, সেগুলোকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুতরাং আমি তাদের উপর পাঠিয়েছিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত এবং বিভিন্ন রকমের নিদর্শন, যেগুলো এসেছিল একের পর এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদের উপর এই ধরনের কোনো আজাব এসে পড়ত তখন তারা বলতো হে মূসা, আমাদের জন্য তোমার রবের কাছে এই বিষয়ে দোয়া করো। ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা। হে মূসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো যেই ওয়াদা তিনি তোমার সাথে প্রদান করেছেন। এবং তারা বলতো যে যদি এই আজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নেন তাহলে তারা মূসার উপরে ঈমান আনবে এবং বনি ইসরায়েলকেও ছেড়ে দেবে। কাজে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ফেরাউন নিজেকে সর্বোচ্চ পর্যায়ের রব দাবি করলেও প্রাকৃতিক বিষয়গুলোকে সে তার নিজের নিয়ন্ত্রণে রয়েছে এমন দাবি কখনোই করত না, বরং ফেরাউনের লোকেরা এসে মূসার কাছেই বলতো যে আপনি আপনার রবের কাছে দোয়া করুন যেন এই শাস্তিগুলো আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে নেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ফেরাউন কোন অর্থে নিজেকে রব্বে আলা বা সবচেয়ে বড় রব, আনা রব্বুকুমুল আলা, এই দাবি করেছিল? কোরআন থেকে আমরা দেখতে পাই এর জবাব রয়েছে সূরা জুখরুফে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরাউন তার নিজের সম্প্রদায়কে জড়ো করল এবং ঘোষণা প্রদান করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরাউন বলল ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর, হে আমার সম্প্রদায়, মিশরের এই রাজত্ব এই মুলক বা সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয়? এবং এই যে নদীগুলো, সেগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে আমার প্রাসাদের তলদেশ দিয়ে, তোমরা কি সেগুলোকে দেখছো না? আফালা তুবসিরুন। কাজে এই আয়াত থেকে আমরা দেখলাম, ফেরাউন নিজের জন্য সার্বভৌমত্ব দাবি করার মাধ্যমে নিজেকে সর্বোচ্চ রব বলে দাবি করেছিল। সার্বভৌমত্ব শব্দটি একটি সাহিত্যিক শব্দ, এর অর্থ সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্বোধ্য বলে মনে হয়। সহজ কথায় এর অর্থ হচ্ছে চূড়ান্ত মালিকানা যার কাছে থাকবে, চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত কর্তৃত্ব যার কাছে থাকবে তাকেই বলা হয়ে থাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। মানুষ আল্লাহর গোলাম, মানুষ তার নিজের সত্তার ব্যাপারেও চূড়ান্ত কর্তৃত্বশীল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের রব, তিনি মানুষের উপর চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। এই সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং তার নিজের নিয়মে সেগুলোকে পরিচালনা করছেন। একইভাবে মানুষ কিভাবে জীবন কাটাবে, দুনিয়ার জীবন অতিবাহিত করবে, সেই বিষয়গুলোর সুস্পষ্ট নির্দেশনা, আদেশ, হুকুম, আহকাম, আইন, বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। কাজেই মানুষের উপরে যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম গুণবাচক নামসমূহের মধ্যে রয়েছে তিনি মালিকুল মুলক, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি আল মালিকুল মুলক। রব হিসেবে নিজের সৃষ্টির উপর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বা অধিকার যে তিনি তাদের জন্য আইন কানুন বিধিবিধান প্রদান করেছেন এবং সে অনুসারেই তিনি তাদেরকে পরিচালনা করার জন্য আদেশ প্রদান করেছেন। দুনিয়াতে মানুষকে সাময়িক কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে নিচ্ছেন যে কারা তার আদেশের অনুগত এবং কারা তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে কিংবা অস্বীকার করে থাকে। এবং এর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে মানুষের জান্নাত কিংবা জাহান্নামকে নির্ধারণ করে থাকবেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর চূড়ান্ত কর্তৃত্ব বা নিজেকে নিজের উপরে সার্বভৌম ক্ষমতা প্রদান করেননি। কাজেই যারা বলছে জনগণের হাতেই সার্বভৌম ক্ষমতা, জনগণ চূড়ান্ত ক্ষমতার মালিক, জনগণ সিদ্ধান্ত নিবে যে কোরআন এবং হাদিসের আইন থাকবে নাকি অন্য কিছু থাকবে কিংবা সেগুলোকে বাতিল করে দিয়ে অন্য কিছুকে প্রচলন করা হবে, তারা এই ক্ষেত্রে রব হিসাবে আল্লাহকে অস্বীকার করছে, যদিও তারা সেটা মুখে বলুক কিংবা নাই বলুক। ফেরাউন যেভাবে সরাসরি ঘোষণা দিয়ে নিজের জন্য সার্বভৌমত্ব এবং মিশরের রাজত্ব দাবি করেছিল এবং এর মাধ্যমে সে নিজেকে সবচেয়ে বড় রব বা আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিয়েছিল, একই বাস্তবতা বর্তমান সময়ে আমরা আমাদের ভূমিতেও দেখতে পাচ্ছি। এবং আল্লাহর রুবুবিয়াতে এই অংশীদার সাব্যস্ত করার যে ব্যাধি, এটা এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণের মাধ্যমে। ইহুদি এবং খ্রিস্টানরাও আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত কিংবা জ্ঞানীগুণী ব্যক্তি, সাধু কিংবা দরবেশ, তাদেরকে রব হিসেবে আর বাব হিসেবে গ্রহণ করেছিল। এবং এই ঘটনার পক্ষে দলিল হিসেবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা রয়েছে। আদি ইবনে হাতেম, তিনি ছিলেন বিখ্যাত দাতা হাতেম তাইয়ের সন্তান। তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়েমেন থেকে। আদি তিনি একসময় ইহুদি ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান ছিলেন। সেই রকম অবস্থায় গলায় স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ।
اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون.
তারা তাদের পণ্ডিত এবং সংশয় বিরাগী দরবেশদেরকে, তাদের সামাজিক কিংবা ধর্মীয় নেতা, তাদেরকে রব হিসেবে আর বাব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং গ্রহণ করেছে মারিয়ামের পুত্র মাসিহকেও। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদ, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল শুধুমাত্র এক ইলাহ আল্লাহর ইবাদত করার জন্য। লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তারা যা কিছু অংশীদার সাব্যস্ত করে সেগুলো থেকে আল্লাহ অতি উচ্চ অতি পবিত্র। আদি ইবনে হাতেম তিনি এই কথাকে মেনে নিতে অস্বীকৃতি প্রদান করলেন। তিনি বললেন যে না, আমরা তো আমাদের সাধুপুরুষ কিংবা দরবেশদেরকে রব বা আরবাব হিসেবে গ্রহণ করিনি। আদি তিনি মনে করেছিলেন ইবাদতের অর্থ শুধুমাত্র সেই আচার অনুষ্ঠানগুলো, অর্থাৎ কোনো মূর্তি কিংবা জীবিত বা জড়বস্তুর উদ্দেশ্যে পশু জবাই করা, এটা এক ধরনের ইবাদত, তাদের উদ্দেশ্যে মানত করা কিংবা তাদেরকে রুকু সিজদা করা ইত্যাদি বিষয়গুলো। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা প্রদান করলেন এবং বললেন যে তারা যদি এমন ঘোষণা দেয়, অর্থাৎ আল্লাহ যা হালাল করে দিয়েছেন, বৈধ করেছেন, সেটাকে তারা অবৈধ করে দেয়, হারাম করে দেয়, এরপর তোমরাও কি সেটাকে হারাম মনে করো না? একই রকমভাবে আল্লাহ যে বিষয়কে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, অথচ সেই ব্যক্তিরা সেগুলোকে বৈধ করে দিল, হালাল করে দিল, আর তোমরাও কি সেটাকে হালাল মনে করো না? আদি বললেন হ্যাঁ, আমরা এরকম করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা কিংবা তাদেরকে ইবাদত করা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বিরুদ্ধে গিয়ে যখন মানুষ নিজের পক্ষ থেকে বিধিবিধান প্রণয়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরুদ্ধে হুকুম হাকাম আইন প্রদান করবে, হুকুম হাকাম কিংবা আইন প্রণয়ন করবে, এর মাধ্যমে সে নিজের জন্য সার্বভৌম ক্ষমতা দাবি করলো, এর মাধ্যমে রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ এবং বৈশিষ্ট্য, যা কাজ, সেটাকে সে নিজের জন্য অন্যায়ভাবে দাবি করলো, এবং এই দাবি করার মাধ্যমে সে নিজেকে মানুষ হয়ে মানুষের উপরে রবের আসনে প্রতিষ্ঠিত করলো। যে কারণে আমরা দেখি যে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা নিজেদের পক্ষ থেকে আইন প্রণয়ন করে, তাদেরকে মানুষ নাম দেয়, তারা হচ্ছে আইন প্রণেতা বা ল মেকার বা পলিসি মেকার, এবং যে কক্ষে সভা করার মাধ্যমে তারা আইন প্রণয়ন করে থাকে, সেই কক্ষকে বা সেই সভাকে বলা হয়ে থাকে আইন সভা কিংবা পার্লামেন্ট। কাজেই হে বিবেকবান শ্রোতা, নিজের সাথে সত্যবাদী হন এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব। রব শব্দের অর্থ শুধুমাত্র পালনকর্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, রব শব্দের অর্থ তিনি সাইয়েদ, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের হুকুমদাতা, তিনি বিধানদাতা, এবং তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। কাজেই একদিকে শুধুমাত্র রিজিক দাতা বা পালনকর্তা অর্থে যদি কেউ রব হিসেবে আল্লাহকে মানল, কিন্তু বিধানদাতা হিসেবে সে আল্লাহকে না মেনে, সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে আল্লাহকে না মেনে জনগণ কিংবা কোনো দল বা গোষ্ঠী কিংবা ব্যক্তিকে নির্ধারণ করে নিল, সে কিছুতেই রব হিসাবে একমাত্র আল্লাহকে মানতে পারল না, বরং সে এই ক্ষেত্রে শির্ক এবং কুফরে নিমজ্জিত হলো। আরবে সেই মুশরিকরাও সৃষ্টিকর্তা হিসেবে, খালিক হিসেবে আল্লাহকে মানত, নিজেদের সন্তানদেরকে তারা আবদুল্লাহ নামে নামকরণ করত, কিন্তু এরপরেও তারা ছিল মুশরিক, কারণ তারা আল্লাহর রুবুবিয়াতে অন্যান্য বিষয়কে অস্বীকার করেছিল এবং সেখানে অংশীদার সাব্যস্ত করেছে। কাজেই একইভাবে যারা এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মেনে নিজেদের জন্য সার্বভৌম ক্ষমতা নির্দিষ্ট করলো কিংবা জনগণের উপরে সেগুলোকে চাপিয়ে দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা কিছুতেই এই আশা করতে পারে না যে কবরে তারা সেই প্রশ্নের জবাব দিতে পারবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, কে তোমার রব, কে তোমার রব। সেকুলারিজম কিংবা ধর্মনিরপেক্ষতার নামে প্রচলিত এই কুফুরি বিষয়গুলোকে এমনকি অনেক অমুসলিমরাও সরাসরি স্বীকার করে নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক মুসলিমরা এগুলোকে বুঝেও না বুঝার ভান করছেন কিংবা কিংবা এগুলোকে এড়িয়ে গিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সেখানে আমরা দেখতে পাই এথিজম বা নাস্তিকতা শিরোনামের অধীনে সেকুলারিজমের আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেখানে এথিজমকে যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক নাস্তিকতা, এবং আরেকটি নাস্তিকতা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক নাস্তিকতা, এবং সেকুলারিজমকে দ্বিতীয় ধরনের নাস্তিকতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং যে অমুসলিমদের মাধ্যমে এই বিষয়ে সূচনা, যারা দিন এবং দুনিয়াকে পৃথক করে, তারাই নিজেরা স্বীকার করে নিচ্ছে যে সেকুলারিজম হচ্ছে একটি কুফুরি দর্শন, এবং এখানে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার না করলেও তাত্ত্বিকভাবে আল্লাহর উপর ইমান রাখে, কিন্তু বাস্তবে আল্লাহকে তারা অস্বীকার করে, কারণ দুনিয়ার কোনো বিষয়ে তারা আল্লাহর কর্তৃত্বকে মানতে রাজি হয় না, এবং তারা স্লোগান দিয়ে বলে যে দুনিয়াকে দিন থেকে বা ধর্ম থেকে আমরা পৃথক করলাম, এভাবে আমরা ধর্ম নিরপেক্ষ হলাম, কিন্তু বাস্তবে এরা হচ্ছে ধর্মহীনতা। এভাবে তারা ধোকার মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে, কারণ তারা সরাসরি মুখে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না বা দিনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখে বিদ্রোহের ঘোষণা দেয় না, কিন্তু কাজের মাধ্যমে ঠিকই তারা আল্লাহর দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি তার কিতাবে আলোচনায় উল্লেখ করেছেন যে ইসলাম বিনষ্টকারী বিষয়, যে বিষয়গুলোর কারণে ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, তার একটি প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ওই ব্যক্তি যে এই ধরনের বিশ্বাস করলো যে মানুষের তৈরি আইনি সংস্থাগুলো ইসলামী শরিয়ার বিধান থেকে উত্তম, অথবা বিশ্বাস করলো যে এই আধুনিক যুগে বিংশ শতাব্দীতে ইসলামী আইন বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত নয়, অথবা এগুলোকে প্রগতির অন্তরায় মনে করলো, অথবা বলল ইসলাম শুধুমাত্র একজন ব্যক্তি এবং তার রবের মধ্যেই সীমাবদ্ধ, জীবনের কোনো অংশে প্রবেশ করার অধিকার ইসলামের নেই। এই কাজগুলো হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয় এবং যাদেরকে এই কাজে কর্তৃত্ব প্রদান করা হয় তাদেরকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করল। সাহাবা একরামের ঘটনা থেকেও এই বিষয়ের পক্ষে আমরা একটি দলিল দেখতে পাই যে কিভাবে মানুষ মানুষের উপরে রবের আসনে বসে যায়, যে কিভাবে মানুষ মানুষকে রব হিসাবে গ্রহণ করে থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন মুসলিমরা পারস্য বিজয় করছিলেন, সেই সময় পারস্য সেনাপতি রুস্তমের তাঁবুতে উপস্থিত হয়েছিলেন একজন সাহাবি রুবাই ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুবাই ইবনে আমর তিনি ছিলেন একজন সাধারণ বেদুইন। তিনি যখন পারস্য সেনাপতি রুস্তমের দরবারে উপস্থিত হয়েছিলেন, রুস্তম সেই সাধারণ বেদুইনকে ঘাবড়ে দেওয়ার জন্য তার শিবিরে সমস্ত রকমের জাঁকজমক এবং বিলাস বৈভবের নমুনা স্থাপন করেছিল। সেগুলো দেখে রুবাই ইবনে আমর তিনি যেন দিশেহারা হয়ে গিয়েছিলেন যে তিনি কি আলোচনা করবেন। তিনি সেগুলোকে দেখে এত অবাক হয়েছিলেন, নিজের মুগ্ধতাকে তিনি লুকাতে পারছিলেন না। দরবারে রুস্তম এবং তার সভাসদবর্গ তারা হাসি তামাশা করতে শুরু করলো রুবাই ইবনে আমরকে দেখে, এবং এরপর তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলল যে তোমরা যে ভূমি থেকে এসেছো সেখানেই ফেরত যাও, তোমাদেরকে আমরা সেখানেই পাঠিয়ে দিচ্ছি, যা কিছু প্রয়োজন খাদ্য কিংবা পোশাক সব আমরা ব্যবস্থা করে দিব। কিন্তু সেই অবস্থায় রুবাই ইবনে আমর তিনি কি বলেছিলেন? রুবাই ইবনে আমর তিনি জবাব দিয়ে বলেছিলেন, ইন্নাল্লাহ হাবতা আসানা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তিনি আমাদেরকে পাঠিয়েছেন। রুস্তম জানতে চেয়েছিল কেন তোমরা এসেছো, কোন বিষয় তোমাদেরকে এখানে নিয়ে আসলো। রুবাই ইবনে আমর তিনি জবাব দিয়ে বললেন, আল্লাহ তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তার বান্দাদেরকে তার বান্দার গোলামি থেকে মুক্ত করে যিনি তার বান্দাদের রব, রব্বিল ইবাদ, সেই আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসতে পারি, সে কারণেই আমরা এসেছি। অমিন দিক দুনিয়া ইলাসা আতি দুনিয়া ওয়ালা আখিরাত অমিন জাউরিল আদিয়ান ইলাসা আতিল ইসলাম, এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার সংকীর্ণতা থেকে তোমাদেরকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে, এবং বিভিন্ন বাতিল ধর্মের যে সংকীর্ণতা, যে অন্ধকার, সেগুলো থেকে মুক্ত করে ইসলামের প্রশস্ততার দিকে তোমাদেরকে নিয়ে দিতে। রুবাই ইবনে আমর তিনি বলেছেন যে আল্লাহর বান্দাদেরকে আরেক বান্দার গোলামি করার থেকে মুক্ত করার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সেই রবের দিকে তার প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। সাহাবা কেরামের কাছে সেই বিষয়গুলো স্পষ্ট ছিল যে মানুষ যদি সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহকে রব না মেনে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে, তবে তারা জুলুমের অন্ধকারে নিমন্ত্রিত হয় এবং তখন তারা সংকীর্ণতার মধ্যে পড়ে যায়। অপরদিকে মানুষ যখন ইসলামের দিকে চলে আসে তখন তারা প্রশস্ততা এবং সহজতা লাভ করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টিগত বা ফিতরাতগত সহজাত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটি স্বাভাবিক বৈশিষ্ট্য প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মানুষ কেউই অন্যের গোলামি করতে পছন্দ করে না। কোনো মানুষই অন্য মানুষের গোলামি করতে পছন্দ করে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টিগত বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন। কিন্তু সেই মানুষ যদি আল্লাহর গোলামিতে চলে আসে, সে সমস্ত রকমের মিথ্যা ইলাহ এবং বাতিল রবের গোলামি থেকে মুক্তি পায়, সে পায় স্বাধীনতার স্বাদ এবং লাভ করে প্রশস্ততা। দুনিয়াতে যিনি মুসলিমদের প্রধান থাকেন, খলিফা থাকেন, তিনি নিজের পক্ষ থেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে কোনো বিধি বিধান কিংবা আদেশ নিষেধ প্রদান করেন না, যে কারণে তিনি হচ্ছেন খলিফা বা প্রতিনিধি, তিনি কোনো রাজা বা অধিপতি নন। যিনি খলিফা তিনিও মুসলিমদের মতো একজন মুসলিম, এবং খুলাফায়ে রাশিদিনের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে তারা উদ্বোধনী খুতবাতে তারা তাদের ভাষণে বলতেন, যদি তোমরা আমাদের কোনো ভুল দেখতে পাও তাহলে সেগুলোকে তোমরা সংশোধন করে দেবে, ঠিক করে দেবে। কাজেই রব শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক, এবং কুরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দের অন্তর্ভুক্ত যে অর্থগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন সেগুলোর সবগুলোকেই গ্রহণ করতে হবে এককভাবে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার বা শরীক সাব্যস্ত না করে। রব শব্দের একটি অর্থ যিনি মালিক, যিনি সত্ত্বাধিকারী, সব কিছু যার মালিকানায় থাকে, যিনি সাইয়িদ, যিনি মনিব বা যিনি আদেশ প্রদান করেন, যিনি কর্তৃত্বের মালিক। রব শব্দের অর্থ যিনি মুদাব্বির, যিনি নিয়ন্ত্রণকারী, যিনি মুরব্বি, তিনি সব কিছু লালন পালন করে থাকেন, তারবিয়া প্রদান করেন, এবং কাঙ্ক্ষিত সীমা পর্যন্ত সেগুলোকে বর্ধিত করেন। রব শব্দের অর্থ যিনি আল কাইম, যিনি সব কিছু ধারণকারী। রব শব্দের অর্থ যিনি আল মুনঈম বা নিয়ামত দানকারী, উপহার প্রদানকারী। তিনি রব, তিনি সার্বভৌম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতার মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, জীবন মৃত্যু দানকারী, তিনি প্রাকৃতিক সমস্ত বিষয়, বৃষ্টি দানকারী, চন্দ্র সূর্য নিয়ন্ত্রণকারী, পৃথিবী নিয়ন্ত্রণকারী, সমস্ত সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণকারী। তিনি আশ্রয়দাতা, তিনি উদ্ধারকারী, তিনি দোয়া শ্রবণকারী, তিনি সাহায্যকারী। কাজেই শুধুমাত্র পালনকর্তা অর্থেই নয়, অন্যান্য অর্থেও রব হিসাবে একমাত্র আল্লাহকেই গ্রহণ করতে হবে। আল্লাহ তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মনিব, তিনি আমাদের হুকুমদাতা, তিনি আমাদের বিধানদাতা, এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আল্লাহর বান্দা, আমরা তার আব্দ, আমরা তার গোলাম। মানুষে মানুষকে রব হিসাবে গ্রহণ করার যে ব্যাধি ছড়িয়ে পড়েছে ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে, পরবর্তীতে অন্যান্য জাতিগোষ্ঠীর মাঝে, সেই খ্রিস্টানদের কাছে প্রেরিত রাসুল ঈসা আলাইহিসসালাম তিনি বলছেন, ইন্না আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাআবুদুহু, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা সেই আল্লাহর ইবাদত করো। ফাআবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। সবশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমৃত্যু আমাদেরকে তার ইবাদতের উপর থাকার তৌফিক প্রদান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে সমস্ত ধরনের কুফর এবং শিরক থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং রব হিসাবে তার পরিচয় আমাদের সামনে প্রকাশ করে সেগুলো অনুসরণ করার তৌফিক দিয়েছেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب يا منزل القرآن يا خالق الإنسان يا ربي يا رحمن شكرا يا شكرا يا منزل القرآن يا خالق الإنسان يا ربي يا رحمن شكرا يا رب
شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।